এস আলমের পোড়া চিনি ফেলা হচ্ছে কর্ণফুলীতে, মরছে মাছ। গুলশানে দুই বাণিজ্যিক ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা। ছাত্রকে গুলি, সাময়িক বরখাস্ত শিক্ষক রায়হান। জ্বালানি তেলের দাম কত কমবে জানা যাবে কাল, বলেছেন চট্টগ্রামের প্রতিমন্ত্রী। ঈদ এলেই জাল মুদ্রা সরবরাহ বেড়ে যায়, নজরদারি বাড়াতে হবে বললেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বিকেল চারটার সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস।
রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।
চলে যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামের এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে আগুনে পুড়ে যাওয়া চিনি ও কেমিক্যাল ফেলা হচ্ছে কর্ণফুলী নদীতে। এতে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া। বুধবার বেলা 11টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায় গিয়ে দেখা যায় এস আলম সুগার মিলের নালা দিয়ে পোড়া বর্জ্য আসছে কর্ণফুলী নদীতে। এতে নদীর পানি তামাটে রং ধারণ করেছে। নদীর তীরে মাছ কুড়াচ্ছে শত শত মানুষ। সরেজমিনে দেখা যায় নদীতে ফেলা কেমিক্যাল বর্জ্য কর্ণফুলী নদীর প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে নদীর পানির রং পরিবর্তনের পাশাপাশি মারা যাচ্ছে মাছ, চিংড়ি, কাঁকড়া সহ নানান জলজ প্রাণী। শুধু কর্ণফুলী নদীতেই ফেলা হচ্ছে না চিনি মিলের পোড়া বর্জ্য, কারখানার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকাতেও যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুপুর 12টার দিকে এস আলম সুগার মিলের সামনের রাস্তায় চলাচলরত শিক্ষার্থীদের সমস্যা পোহাতে দেখা যায়। মিল থেকে পোড়া বর্জ্য ট্রাকে করে ফেলা হচ্ছে রাস্তার পাশে ও খোলা জমিতে। অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান 2 এর একটি 6-তলা আরেকটি 7-তলা বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর 1টায় ডিএনসিসির অঞ্চল 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন এ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে আছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। এর আগে বেলা 12টায় গুলশান 2 এর 46 নম্বর রোডের 33 নম্বর হোল্ডিং এর এই ভবনে থাকা কাচ্চি ভাই রেস্তোরাঁকে 1,00,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে 40,000 টাকা জরিমানা করা হয়। আর 34 নম্বর হোল্ডিং এ সেবা হাউজের সামনের সিঁড়িতে মালামাল রাখায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এই দুটি ভবনেই অগ্নি ঝুঁকিপূর্ণ ব্যানার টানানো হয়েছে।
এই হোটেলের ব্যবস্থাপনার বিষয়ে আমরা আমাদের সংশ্লিষ্ট যারা আছেন ওনারা কিছু অবজারভেশন দিয়েছেন, সেগুলো আমরা সরেজমিনে যাচাই করছি। সেগুলো বাস্তবতার সাথে অমিল হওয়া সাপেক্ষে এখনো পর্যন্ত আমরা এই মুহূর্তেই ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এখানে ফায়ার সাইনেজের যে বিষয়টা, অর্থাৎ অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে একটি ভবন থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার যে পথটা, সেই পথের একটি নির্দেশক থাকার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে, সেটি এই মুহূর্তে আমরা দেখতে যাচ্ছি। যদি আমরা
সিরাজগঞ্জ শহীদে মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার বেলা 11:30টার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দুররে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিরাজগঞ্জ ফৌজদারি অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হওয়া তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সর্বোচ্চ আদালতে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিতে নিজ কর্মস্থলে এসেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট ডক্টর কামাল হোসেন। বুধবার দুপুর 1:45 দিকে তিনি ক্রাচে ভর দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোট দিতে আসেন। তিনি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বয়সের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। ক্রাচে ভর দিয়ে কারোর সহযোগিতায় তাকে চলাফেরা করতে হয়। এর আগে অন্য সিনিয়র আইনজীবী সাবেক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ভোট দিতে আসেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সালের দুই দিন ব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
যুগ যুগ ধরে সাধারণ কাঠের দরজা কিনছেন, আর কিছুদিনের মধ্যে দরজা বেঁকে যাওয়া, ফাঁকা হওয়া, ঘুণে ধরা ও পানিতে নষ্ট হওয়ার সমস্যা পড়ছেন? এইসব সমস্যার সমাধান পেতে কিনুন কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিটো, যা বেঁকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিটো কাঠের চেয়েও কঠোর।
আগামীকাল থেকে বৃহস্পতিবার জ্বালানি তেলের দামে বিরাট পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চট্টগ্রামের পতেঙ্গায় ঢাকা চট্টগ্রাম জ্বালানি পাইপলাইন প্রকল্পের ডেজপাস টার্মিনাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
আমরা প্রায় চাচ্ছি প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন আরো অতিরিক্ত বাড়ানোর জন্য। নুমালিগড় থেকে আমরা তেল আনছি, সেটাও আমাদের খুবই সস্তা পড়ছে, আমাদের প্রাইস কিন্তু ওখানে খুবই সাশ্রয়ী পড়ছে। বিশ্ব বাজারে যদি তেলের দামের কোনো তারতম্য না হয় তাহলে আমরা একটা ভালো প্রাইস আগামীতে আশা করি, বিশেষ করে তেল। আগামীকাল জ্বালানির একটা দামের বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে, এবং এই যে আমরা অটোমেটিক শুরু করেছি, প্রতি মাসের প্রথম সপ্তাহে আমরা শুরু করছি, এবং এই যে আমরা ইনস্টলেশন করছি, এতেও কিন্তু আমাদের একটা বড় সাশ্রয় হবে। আবার আমরা কস্টিং করব, কী পরিমাণ সাশ্রয় হলো, বছরে প্রায় 1000 কোটি টাকার মতো আমাদের সেভিং হবে, তবে আমি আশা করি আরও বেশি হবে। আমরা তো খাতা কলমে দেখেছি এবং প্র্যাকটিক্যালি আমি মনে করি বেশি হবে। এই তেল সিস্টেমটা, যে তেল নেওয়া, গাড়িতে চড়ানো, এতে একটা বড় বিল ফেরেজ হয়, এবং এই তেল ক্যারি করা, এতে আমাদের সেভিং প্রায় 1000 কোটি টাকা হবে। অর্থাৎ এই যে বিভিন্নভাবে তেলের যে লস ছিল, এই লস
জালমুদ্রার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঈদ সামনে এলে জালমুদ্রার সরবরাহ বেড়ে যায়, সেদিকে নজরদারি বাড়াতে হবে। যদিও অভিযান চলছে, তারপরেও এদিকে আরও খেয়াল রাখতে হবে, অভিযান অব্যাহত রাখতে হবে। বুধবার কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে সংস্থাটির 20তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই রমজান মাসে, এটা খুব দুর্ভাগ্যের বিষয়, রমজান বলা হয়েছে সংযমের মাস, সংযমতাকেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখি আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে। পণ্যগুলি আমাদের প্রয়োজন, সেগুলি মজুদার করে রাখা, সেগুলি দাম বৃদ্ধি করা বা নানা রকমের কারসাজি করে থাকে। এই অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরাকারবারি, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর ঈদ সামনে আসলেই এই জাল মুদ্রার সরবরাহটা বেড়ে যায়, সেসব বিষয়েও নজরদারি আরও বাড়াতে হবে। যদিও এর উপরে অভিযান চলছে, কাজে সেই অভিযানটা আপনারা অব্যাহত রাখবেন।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণ বহর ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তর গাজায় একটি ত্রাণ বহরকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী। সংস্থাটি জানিয়েছে, দুর্ভিক্ষ এড়াতে গাজার উত্তরে ত্রাণ বহরের প্রবেশাধিকার দিতে হবে। হামাস বলছে যুদ্ধবিরতির আলোচনা চলছে, কিন্তু বল এখন ইসরায়েলের কোর্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতিতে যেসব বাধা আসছে তা অপ্রতিরোধ্য নয়। এদিকে দক্ষিণ লেবাননের হৌলা গ্রামে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এক হিজবুল্লাহ সদস্য, তার স্ত্রী এবং তাদের সন্তান নিহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে কমপক্ষে 30,631 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, এছাড়া আহত হয়েছে আরও 71,043 জন। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে রাশিয়ার কয়েকজন শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই বিষয়ে দুজনের নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন সের্গেই কবিলাস এবং ভিক্টর সোকলভ। এর একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এবং অন্যজন নৌবাহিনীর অ্যাডমিরাল। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শিশু অধিকার বিষয়ক দূত এর বিরুদ্ধে এ ধরনের পরোয়ানা জারি করা হয়েছিল। রাশিয়া অবশ্য আইসিসিকে স্বীকৃতি দেয় না, ফলে অভিযোগ মোকাবিলায় তাদের আদালতে আসার সম্ভাবনা নেই বললেই চলে। দর্শক, এই ছিল বিকেল 4টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।